তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিন, আম্মা বাদু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাত নিয়ে উপস্থিত হয়েছি। দূর এবং কাছে, দেশ এবং পরবাসে যারাই সঙ্গ দিচ্ছেন, সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগত। দুরুদে পাকের অগণিত ফজিলাত এবং বারাকাত রয়েছে। নবী রহমত শফি উম্মত মুস্তফা জান রহমত, আল্লাহ পাকের শেষ নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার প্রতি জুমআতুল মোবারকার দিন 80 বার দুরূদ শরীফ পাঠ করবে, তার 80 বছরে গুনাহ ক্ষমা হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। শুরুতে আসুন আমরা তেলাওয়াত শুনব। আমাদের সাথে রয়েছেন আমাদের ইমরান হুসাইন মাদানি ভাই, ইনশাআল্লাহ তাআলা ওনার থেকে আমরা তেলাওয়াত শুনি। আমাদের বাড়িতে আলাও শ্রবণ করব। আজকের আমাদের স্টুডিওতে রয়েছেন আমাদের মিরাজ আত্তারি ভাই, পাশাপাশি আমাদের সাথে রয়েছেন আমাদের সুরতে ইমরান ভাই, ইনশাআল্লাহ তাআলা আজকের বিষয় সম্পর্কে জ্ঞান গর্ব আলোচনা শ্রবণ করব, তেলাওয়াত শুনব, আমাদের বাড়িতে আলা শুনব, এরপর ইনশাআল্লাহ তাআলা আজকের টপিক শুনব। জি, তেলাওয়াত শ্রবণ করব।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات وَعَمِلُوا الصَّالِحَاتِ فَلَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونَ فَمَا يُكَذِّبُكَ بَعْدُ بِالدِّينِ أليس الله بأحكم الحاكمين صدق الله العظيم।
আমাদের বাড়িতে আলাদা শ্রবণ করবো, কিন্তু আজকের বিষয় সম্পর্কে আমরা জানি মানুষের মাঝে অনেক কিছু বিষয় অর্জন করতে পারে, আমরা পরামর্শ দিয়ে থাকি, আমরা জানি বুঝি, কিন্তু অনেক সময় আমল করতে গেলে আমাদের অনেক কষ্ট হয়ে যায়। অনেকের ক্ষেত্রে আমল হয়ে যায়, কিন্তু অধিকাংশ মানুষই এর প্রতি ভ্রুক্ষেপ করেন না অথবা আমল করেন না। যদি আমল করা হয় তাহলে এর উপকারিতা অনেক রয়েছে, নিজের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনে, প্রত্যেকটি পদে পদে, প্রত্যেকটি কদমে কদমে। এই ব্যাপারটি, আজকের যে বিষয় রয়েছে, বিষয়টির সাথে আমরা ওতপ্রোতভাবে জড়িত। যদি আমরা বিষয় সম্পর্কে উদ্ভাবন করি, জানি বুঝি এবং আমল করতে পারি। একজন মানুষ যখন সকল বিষয়ের প্রতি পারদর্শী, কিন্তু তার মধ্যে একটি বিষয় থাকে না, তখন তার সকল অর্জনকে আপনার এটা ধ্বংস হয়ে যেতে সময় লাগে। আর একজন মানুষের কাছে কিছুই নেই, কিন্তু আজকের টপিকের বিষয়টি যদি থাকে, তাহলে দেখা যাবে যে তার কাছে নাই কিছুই, কিন্তু হতে দেরি হবে না, আল্লাহ পাক তাকে অঢেল দান করবে। আর আজকের এই সেই টপিকটি হচ্ছে ধৈর্য, সবর, ধৈর্যের ফল। আমরা অনেকেই শুনে থাকি ধৈর্যের ফল মিঠা হয়ে থাকে, আর এই ধৈর্যের ফল মিঠা তখনই হবে যখন আমরা ধৈর্য ধারণ করব। তো আজকের এই ধৈর্য নিয়ে কথা হবে, সবর নিয়ে কথা হবে। কোরআনুল মাজিদের মধ্যে, হাদিসে কারিমার মধ্যে আমাদেরকে এ সম্পর্কে কি বলা হয়েছে? সবাই তো জানি বুঝি ধৈর্যের ফল মিঠা, কিন্তু ধরতে কেউ রাজি না। ধৈর্য ধরা কাকে বলে এ সম্পর্কে আমরা শুনি। অনেকে বলে অনেক সবর করেছি, অনেক ধৈর্য ধরেছি, কিন্তু কেচির মতো মুখ চলতে থাকে, হাত দ্বারাও পা দ্বারাও চলতে থাকে। তো এর নামও ধৈর্য? ধৈর্যের নামটা কি আসলে, এর ডেফিনেশন কি রয়েছে জানবো ইনশাআল্লাহ তাআলা। সঙ্গে থাকুন না, আসুন আমরা হামদে বাড়িতে আলা শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
হ হসবি রবি যে বলবে রহমত বরকত সে পাবে, হসবি রবি যে বলবে রহমত বরকত সে পাবে, উদ্দেশ্য পূরণ হবে, উদ্দেশ্য পূরণ হবে, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাহু 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 আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাহু। ফুলে যাবে জান্নাতের দ্বার, নিভে যাবে দোযখের নার, ফুলে যাবে জান্নাতের দ্বার, নিভে যাবে দোযখের নার, মন থেকে যে একবার বলে, মন থেকে যে একবার বলে, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাহু 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 আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
রাজ ভাই, শুরুতেই যাব আপনার কাছে, আজকের বিষয় সম্পর্কে জেনেই নিয়েছি, ধৈর্যের ফল, এর উপকারিতা বিষয়বস্তু আজকে নেওয়া হয়েছে, শুরুতেই আপনার বক্তব্য।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ বাপু, আজকে যে বিষয়টা নিয়েছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, আসলে ধৈর্য বা সবর, আরবিতে দুইটি শব্দ রয়েছে ধৈর্যর বিপরীতে, অর্থাৎ আরবি শব্দ হলো দুটি, একটি হলো সবর, একটি হিলম। আর সবর হলো অপরগতায় সে ধৈর্যশীল থাকা বা ধৈর্য ধারণ করা, আর হিলম অর্থ সামর্থ্য থাকার পরেও ধৈর্য ধারণ করা। তো এক্ষেত্রে হিলটা সবরের থেকে উত্তম বলা হয়েছে, কারণ যদি সামর্থ্য থাকে তারপরে সে
সহিংস না সহনশীলতা,
যে ব্যক্তি সহিংস হয় বা যারা হয় তাদের এক্ষেত্রে সহিংসশীলতা আর নেই, মূল শব্দ হলো সহিংস। তো বলা হচ্ছে যে সামর্থ্য থাকার পরেও যে ব্যক্তি প্রতিশোধ গ্রহণ করে না তা, এই ক্ষেত্রে হিলম শব্দ ব্যবহার হয়। আর দুইটাই কোরআন ও হাদিসের মধ্যে অভিন্ন শব্দে এসেছে, একই অর্থে ব্যবহার হয়েছে, আর এর উপকারিতা ব্যাপক। যেমনটা আপনি বলছেন যে ধৈর্যের ফল, তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল পাকের মধ্যে ইরশাদ করেছেন তারা দুবার তাদের পুরস্কার পাবে যারা সবর করেছে। এক্ষেত্রে তাফসিরের মধ্যে রয়েছে যে যে ব্যক্তি সবর করবে সে সবর করার কারণে দুনিয়া এর থেকে কয়েক গুণ বেশি পাবে, যে বিষয়ে সে সবর করবে দুনিয়াতে এর থেকে কয়েক গুণ বেশি পাবে, এবং আখিরাতে তো এর রয়েছেই পুরস্কার। এই জন্য বলা হয়েছে আল্লাহ তাআলা কোরআনে পাকে বলছেন যে ওই ব্যক্তি সে দুইবার পুরস্কার পাবে। আর হিলমের কথা বলা হয়েছে যে সামর্থ্য থাকার পরেও যে প্রতিশোধ গ্রহণ করে না অথবা ধৈর্য ধারণ করে, এক্ষেত্রে একটি উদাহরণ আমরা নিতে পারি। আল্লাহ তাআলা কোরআনে পাকে ইরশাদ করেছেন ফাবাশশারনাহু বিউলামিন হালিম। এখানে এই আয়াতটি হযরত সাইয়েদুনা ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামের শানে আল্লাহ তাআলা নাজিল করেছেন যে তার সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ তাআলা বলেছেন যে আমি আপনাকে এমন এক সন্তানের সুসংবাদ শোনাচ্ছি যিনি পরম সহিষ্ণু, মানে এটার তাফসির ওলামায়ে কেরাম করেছেন, তাফসিরের মধ্যে রয়েছে যে এই যে ধৈর্যর কথা আল্লাহ বলেছেন, যে ধৈর্য সৃষ্টির আকলের বাইরে, মানে এত ধৈর্য তার থাকবে যেটা সৃষ্টি চিন্তা করতে পারবে না। যেটা আমরা দেখতে পারি যে ইসমাইল আলাইহিস সালাম এমন ধৈর্য ধারণ করেছেন, যেখানে পিতা বলতেছে আমি তোমাকে জবে করব, সেখানে তিনি বলতেছেন আমাকে আপনি ধৈর্যশীল পাবেন। আর এমন দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন যে ধৈর্য কাকে বলে, একটু আগে
প্রকার এবং কি কি
আপনি একটু আগে বলেছিলেন যে ধৈর্য তো আমরা ধরি, তো ধৈর্যটা কেমন? সেক্ষেত্রে আমরা যদি হিলম শব্দ নেই বা হালিম শব্দ নেই, গুলামিন হালিম আল্লাহ তাআলা বলেছেন যে পরম সহিষ্ণু, তো ওই ওটা ইসমাইল আলাইহিসসালাম দেখিয়েছেন তিনি কেমন ধৈর্যশীল ছিলেন। তো আল্লাহ তাআলা আরো ইরশাদ করেছেন, অর্থাৎ সবরকারীদের পুরস্কার বেহিসাব প্রদান করা হবে।
ও,
এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি তাআলা আলাই ইহিয়াউল উলুমের মধ্যে বলেন যে বুঝা গেল সকল আমলের সওয়াব হিসাব অনুযায়ী দেওয়া হবে, কিন্তু ধৈর্যের সওয়াব এটা বেহিসাব প্রদান করা হবে। যেমনটা তিনি ওখানে এই হাদিসে মুবারাকা নিয়ে এসেছেন, যে হাদিসে কুদসির মধ্যে রয়েছে যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, অর্থাৎ রোজা আমার জন্য আর এর সওয়াব আমি দেব। তো উনি বলেছেন যে রোজা হলো প্রকাশ্য ধৈর্যের মধ্যে অন্তর্ভুক্ত। রোজা এমন একটা ইবাদত যা ধৈর্য ধারণ করতে হয়, আমি দিব। তো কত দিবেন আল্লাহ কিন্তু বলেননি। তো আল্লাহ তাআলার যে আয়াতের মুবারাকা নাজিল করেছেন যে ধৈর্যের পুরস্কার হবে বেহিসাব, তো একটা উদাহরণ সেইদুনা ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি তাআলা আলাইহি এখানে এনেছেন। সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা 153 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন।
সুবহানাল্লাহ।
হে ইমানদারগণ, তোমরা ধৈর্য ধারণ করো, ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য চাও, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন।
এখানে আমি একটা জিনিস কোট করতে চাই দর্শকদের জন্য, যারা আল্লাহ ওয়ালা, যারা মুমিন, যারা মুসলমান আমরা রয়েছি, আমাদের জন্য এই আয়াতে কারিমাটা এতটাই আমাদের জন্য পথ প্রদর্শিত যে এই কথার চেয়ে আর কি কথা উত্তম হবে, যে আল্লাহ পাক ধৈর্যশীলদেরকে পছন্দ করেন, সাথে রয়েছে,
সাথে রয়েছে।
ভালো লাগে।
এখানে আমি তাফসিরের মধ্যে কয়েকটা উদাহরণ টানা হয়েছে, আমি এর মধ্যে একটি উদাহরণ বলতে চাচ্ছি যে আল্লাহ তাআলা যদি সাথে থাকেন তাহলে কি হতে পারে। তো একটা উদাহরণ এরকম দিয়েছেন যে হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াসসালামকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়, তখন সকল ফেরেশতা এসেছে, জিব্রাইল আমিন এসেছে,
তারা বলতেছে যে যখন ফেলে দিল,
হ্যাঁ জিব্রাইল আমিন এসেছে, তখন তাকে বলা হলো যে আমি কোনো সাহায্য করব কিনা, তিনি বলেন আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমার জন্য যথেষ্ট। তো আল্লাহ তাআলা বলেছেন যে আমি ধৈর্যশীলদের সাথে রয়েছি, ইব্রাহিম আলাইহিসসালাম আগুনে পড়তেছেন তখনও তিনি ধৈর্য ধারণ করতেছেন, আর আল্লাহ তার সাথে থাকার কারণে কি হয়েছে, কি ঘটেছে আমরা সবাই জানি, কোরআনের মধ্যে স্পষ্ট বর্ণনা করা হয়েছে যে আগুন ফুলে পরিণত হয়ে গেছে, আগুন শীতল হয়ে গেছে। আর একটা উদাহরণ আগুন শান্তিময় হয়ে গেছে। তো আর একটা উদাহরণ এরকম যে যখন মুসা আলা নবিয়িন আলাইহিসসালাতু ওয়াসসালামকে ফেরাউনের লোকজন তাড়াতে ছিল তাদেরকে ধরার জন্য, তো চলতে 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 একটা সময় যখন তারা নদীর কিনারে চলে আসলো, আর কোনো রাস্তা নেই, আর কোনো রাস্তা নেই, তখন লোকজন পেরেশান হয়ে গেল এবং মুসা আলাইহিসসালামকে বললো যে এখন তো আমাদের হয়তো উপায় নাই, ফেরাউনের লোকজন আমাকে ধরে নিবে। ওই সময় মুসা আলাইহিসসালাম বলেছেন যে আল্লাহ আমাদের সাথে রয়েছেন। তো মুসা আলাইহিসসালাম যে কতটা ধৈর্য ধরেছিলেন ওই মুহূর্তেও আল্লাহর উপরে সবর করেছিলেন যে এই পেরেশানির মধ্যেও, তো এই কথা বলাতে যে আল্লাহ সাথে থাকলে কি হয় যে তাদের জন্য নদীর মধ্যে রাস্তা হয়ে যায়। তো এমন হয়েছিল,
এই সালামকে এত প্রেশার দিয়ে শুরু করলো, কিন্তু দেখেন আম্বিয়ে কেরাম
লিডার ছিলেন, কমের লিডার ছিলেন,
হ্যাঁ কমের লিডার
ছিলেন, তারা নেমেছে এখন তার কথা জীবন বিপর্যয় হয়েছে।
কিন্তু এখানে যে বিষয়টা আপনার যে আল্লাহ তাআলার নেক বান্দা যারা যেমন আম্বিয়া ইকরাম তো হচ্ছে শুধু নেক নয়, নেককারদের সর্দার, যে তাদের যে জীবনী আপনার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামের কথা উঠে আসলো, মুসা আলাইহিস সালামের কথা উঠে আসলো, আমাদের প্রিয় আকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দগি যদি আলোচনা করা হয় তাহলে তো অনেক। এখানে হচ্ছে যে আপনার
সাইয়্যেদুস সবর
মানে ধৈর্য সবরের জন্য যে জিনিসগুলা আসলে দরকার, যে জিনিসগুলোর প্রয়োজন, সেটা ছিল আল্লাহ তাআলার নেককার বান্দাদের মাঝে। তাই ওনারা শুধু সবর করেন নাই, বরং সব যারা আপনার অধৈর্যশীল ছিল তাদেরকে ধৈর্য ধারণ করার তালিম শিক্ষা দিয়েছে। এখনও তো আমাদের সমাজে দেখা যায় আপনার মায়াদাল্লাহ মানুষ এমনও হয় যে আত্মহত্যার পর্যন্ত পথ বেছে নেয়, মানে এমনও বলে যে আমি আর বাঁচতে চাই না। কথাটা কেন বলে,
উপায় আর নেই,
মানে এই কথা কখন আসে, এর বিভিন্ন ঘটনার সাথে যখন সে সম্পৃক্ত হয়, পারিবারিক কারণে যখন সে ধৈর্যহারা হয়ে যায়, কেউ ব্যবসার ক্ষেত্রে কিন্তু ধৈর্যহারা হয়ে যায়, কেউ ছেলের সন্তানের ক্ষেত্রে কিন্তু ধৈর্যহারা হয়ে যায়, অনেকে কিন্তু অসুস্থতার মধ্যে পড়ে কিন্তু ধৈর্যহারা হয়ে যায়। তো এখানে আমাদের মাদিনা চ্যানেলের দর্শককে বলবো যে আমি আজকে শুরুতে যে জিনিসটা আমাদের এট ফার্স্ট আমাদের প্রথম দরকার, আমাদের ইলেম দরকার, যে একজন মুসলমানের জন্য যখন আপনার কিতাবের মধ্যে ওলামা ইকরাম লেখেন যে একজন মানুষের চারিত্রিক গুণাবলীর মধ্যে সবচাইতে বেশি যেটার আলোচনা কিতাবে আসে সেটা হচ্ছে সবরের ব্যাপারে, নামাজ, রোজা, হজ, জাকাত, আচার ব্যবহার অনেক কিছু তো আছে ইসলামে, কিন্তু সবরের ব্যাপারে যত আয়াতে বলেন, হাদিসে মোবারকা, বুজুর্গানি দিনের ঘটনা থেকে শুরু করে, কেন সবর এটা এমন একটা জিনিস, এটার প্রতিটা কাজের মধ্যে প্রয়োজন হয়, আপনার পারিবারিক কাজে হোক, ইবাদতের ক্ষেত্রে প্রয়োজন হয়, তারপর আল্লাহ তাবারক ওয়া তাআলার নাফরমানি থেকে বাঁচার ক্ষেত্রেও কিন্তু সবর, সবর এটা এমন একটা জিনিস। সবরের বিষয়টা আপনার একজন মুসলমানকে সবর সম্পর্কে যে ধৈর্য ধারণ করার গুরুত্ব কি, ইসলামের প্রয়োজনীয়তা কি, যদি আমরা ধৈর্য ধারণ করি কোন কাজে কিভাবে ধৈর্য ধারণ করব, আলহামদুলিল্লাহ জবাজাল ধৈর্যের কিছু প্রকারভেদ আলোচনা আছে, ইমাম গাজালি রহমতুল্লাহ তাআলা আলাইহি তাও আরজ করার চেষ্টা করব যে আমরা কোন কাজে কিভাবে ধৈর্য ধারণ করব। যখন আমরা জানবো বুঝবো তো হয়তো শয়তানের ওয়াসওয়াসে পড়ে যে শব্দগুলো আজকে বের হচ্ছে যে আমি আর বাঁচতে চাই না, আমি আর থাকতে চাই না, আচ্ছা এই কথা বলে কিছু লোক তো বেঁচে যায়, যদিও বলে ফেলে কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা ফানে কিছু লোক কিন্তু সে আত্মহত্যার পথ বেছে নেয়। তা আমাদের বিশেষ করে আমাদের বুজুগানের দিন, যেমন কিতাবের মধ্যে আসছে ইমাম গাজ্জালি রহমতুল্লাহ তাআলা ইয়াহিল উলুমুদ্দিনের মধ্যে হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর ঘটনা আনেন যে ওনার একজন সন্তান ভীষণ অসুস্থ, আচ্ছা এত অসুস্থ ওই সন্তানের প্রতি সাহাবি রসুলের অনেক মহব্বত ছিল, স্বাভাবিকভাবে প্রত্যেক মা বাবা তার সন্তানের প্রতি মহব্বত থাকে, কিন্তু ওনার মহব্বতের অবস্থা এমন ছিল উনি এত কষ্ট অনুভব হচ্ছে, মানুষ দেখে কিছু মানুষ বললেন হয়তো আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু হয়ে যাবে, মানে মানে এত উনি কষ্ট অনুভব হচ্ছে। কিছুক্ষণ পরে ইন্তেকাল হয়ে গেল, ইন্তেকাল যখন হয়ে গেল তখন হযরতে সাইয়্যেদুন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি জানাজার সাথে যাচ্ছে হাসতে হাসতে, ওনাকে প্রশ্ন করলেন, হুজুর যখন শাহজাদা যখন অসুস্থ আপনার অবস্থা এমন ছিল, আপনার বেকারারি এমন ছিল যে মানুষ আপনার ব্যাপারে এমন ধারণা সৃষ্টি হচ্ছে যে হয়তো আপনার কিছু হয়ে যাবে, কিন্তু এখন এর চাইতে তো বড় কিছু হয়ে গেল, অর্থাৎ অসুস্থ ছিল আর এখন ইন্তেকালও হয়ে গেল, কিন্তু আপনি হাসতেছেন। তখন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে কথাটা, এটি আমাদের জন্য শিক্ষা। আসলে আমাদের আমরা যে শিক্ষণীয় যে বিষয়গুলো সেগুলাতে কিন্তু আমরা এড়িয়ে চলি, যে আমাদের আসলাফ যারা আমাদের বুজুর্গানের দিন তারা আমাদেরকে কী শেখায়, তিনি বললেন যে প্রথম যে আমার যে অবস্থা ছিল এটা ছিল সন্তানের মহব্বত, যেটা প্রত্যেক মা বাবার হওয়া উচিত, আর এখন যে আমার চেহারার মধ্যে হাসি তোমরা হাস্যোজ্জ্বল ভাব দেখতে পাচ্ছ সন্তুষ্টি, সেটা হচ্ছে আমার আমার রব চেয়েছেন, অর্থাৎ আমার রবের আদেশে আমার সন্তানের ইন্তেকাল হয়েছে, আমি আমার রবের এই কাজের উপর আমি সন্তুষ্ট। এই যে বিষয়টা বুখারী শরীফের একটি হাদিসে মোবারকা আমি এখানে সামিল করব। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা কোনো ব্যক্তির কোনো আপনজনকে নিয়ে নেয়, অর্থাৎ তার ইন্তেকাল হয়ে যায়, তার খুবই আপনজন, আর সে ওই অবস্থায় যদি ধৈর্য ধারণ করে, সবর করে, এর বিনিময় আল্লাহ তাআলার পক্ষ থেকে তার জন্য জান্নাত। তো এই যে ধৈর্যর যে বিষয়টা, আমি চাচ্ছি যে ধৈর্য কাহাকে বলে আর পাশাপাশি ধৈর্যের প্রকার বেদটাও ইনশাল্লাহ বলার চেষ্টা করব। তাফসীরে নাঈমের মধ্যে মুফতি আহমদ ইয়ার খান নাঈমী রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন যে ধৈর্যের অর্থ হলো বাধা দেওয়া, কোনো কিছুকে বাধা দেওয়া, আর এর পরিভাষার সফলতার আশায় বিপদে অস্থির না হওয়াকে ধৈর্য বলে। অর্থাৎ আর পরিভাষার সফলতার জন্য, ওই কাজ থেকে সফলতার জন্য, সফলতার আশায় বিপদে অস্থির না হওয়াকে ধৈর্য বলে। আর পরিপূর্ণ ধৈর্য হলো, মানে একটা হচ্ছে ধৈর্য, আর একটা পরিপূর্ণ, যেটা কমপ্লিট, যেটাকে পরিপূর্ণ আমরা ধৈর্য বলবো, সেটা হচ্ছে বিপদগ্রস্তকে অন্যান্যদের মধ্যে চেনা না যাওয়ার এবং তাকে দীর্ঘ সময় ধরে অনেক বেশি ইবাদত ও রিয়াজত করে চেনা যেতে পারে। মানে এভাবে বোঝালেন যে বিপদগ্রস্ত অবস্থায় যে একজন ব্যক্তিকে তাকে যে চিনার যে উপায়টা, চিনার যে উপায়, যে এই লোকটা আসলে কিন্তু ধৈর্যশীল কিনা, অর্থাৎ সে ওই ব্যক্তি আপনার দীর্ঘ ইবাদত রিয়াজত করার পরও তার মাঝে যে বিপদগুলো আসলো, মুসিবতগুলো আসলো, আসার পরও সে সর্বদা এটাকে কন্টিনিউরভাবে সেটাকে কি চালিয়ে যাওয়া, চালিয়ে যাওয়া, আর এই চালিয়ে যাওয়াকে, অর্থাৎ তার বিপদে আসলো, মুসিবতে আসলো, দুঃখ কষ্ট যন্ত্রণা বেদনা সব থাকার পরও ওই আল্লাহর বান্দা তার ইবাদতকে, তার রিয়াজতকে, এটাকে কি করে চালিয়ে যাওয়া, আর এটা হচ্ছে একজন পরিপূর্ণ ধৈর্যশীল ব্যক্তির আলামত। হয় কি, আমাদের যখন মুসিবত আসে আমরা নামাজ পড়া বন্ধ করে দিই, মুসিবত যখন আসে সম্পদের উপর মুসিবত আসলো দান সৎকার করা বন্ধ করে দিই, মানে এভাবে যদি আমরা
সম্পদ কমে যাচ্ছে অথবা এই হয়ে যাচ্ছে ব্যবসায় লস হচ্ছে, এখন দান সৎকার করবে,
দান সৎকার করা বন্ধ হয়ে যাচ্ছে,
কেউ গেলেও বলবে এখন ব্যবসা অনেক এতটা ভালো না, পরে আসুন,
হ্যাঁ পরে আসুন, আচ্ছা খুব পেরেশানিতে আছে, এখন সপ্তাহে ইজিতে মাথা যাওয়া হয়তো মুশকিল, মাদানী কাফালে সফর করা এই সময়ের জন্য কি মুশকিল। আসলে যখন কোনো বিপদ মুসিবত এটা আসবে, এই বিপদ মুসিবতের সময় যেটা আমাদের জন্য করণীয় হচ্ছে, বিশেষ করে আপনার ধৈর্যের যে নিয়মটা দেওয়া হয়েছে, যে আমরা ধৈর্য কীভাবে ধারণ করব,
আপনার কীভাবে ধারণ করব,
ধৈর্য কীভাবে ধারণ করব,
বল শুনে নেই
জি, এরপরে ধৈর্য কেমনে ধারণ করবো একটু দেখি ইনশাআল্লাহ তাআলা, শুনি জি, কল চালিয়ে দিই।
আমি কুমিল্লা থেকে, আমার নাম মাহমুদ আব্দুল্লাহ, বাগানের চ্যানেল আমি দেখি আপনাদের প্রোগ্রামটা করে আসছিল, অনেক ভালো লাগে, এই জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
মাশা দেখতে থাকুন, নিজে দেখুন, অপরকে দেখতে উৎসাহিত করুন। নেক্সট নেক্সট,
আমি বগুড়া জেলা থেকে বলতেছি, আমার নাম আবু বকর সিদ্দিক, টিভিতে অনুষ্ঠান হয় এটা দেখি আমরা, খুব ভালো লাগে, ভালো প্রোগ্রাম, সকালবেলা দেখি রাত্রে দেখি, এখান থেকে অনেক কিছু শিখতে পারি, অনেকদিন থেকে দেখতেছি, খুবই ভালো লাগে। এইরকম চ্যানেলে এইরকম কোনো একটা অ্যাড্রেস নেই, কোনো বিজ্ঞাপন নাই, এখানে শুধু ইসলামের আলোচনা, এটা খুব ভালো লাগে। আপনাদের ধন্যবাদ জানাই যে এরকম একটা চ্যালেঞ্জ আছে তো আপনারা পরিচালনা করতেছেন, এজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই।
মাশা দেখতে থাকুন, মদন চ্যানেল প্রশংসা করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ, পাশাপাশি এর মধ্যে সহযোগিতার হাতও বাড়াতে হবে, মদন চ্যানেল বাংলা পরিচালনার লক্ষ্যে দর্শকদের সহযোগিতা দরকার, মান্থলি বাৎসরিক ডোনেশন দরকার, আশা করি আপনারা সেটাও অবশ্যই কন্ট্রিবিউট করবেন ইনশাআল্লাহ, যার মাধ্যমে এই মহান কাজ আরও সামনের দিকে বাড়বে ইনশাআল্লাহ। নেক্সট,
মঈনুদ্দিন খন্দকার, বগুড়া শিবগঞ্জ। মাদানী চ্যানেল দেখতেছি, অনেক ভালো লাগে। রহমত পূর্ণ প্রভাত আমার কাছে অনেক ভালো লাগে। আজকের বিষয়টি আমার কাছে অনেক অনেক ভালো লাগে। আল্লাহ আপনাদের তৌফিক দিক মাদানী চ্যানেল চালানোর, আপনাদের জন্য দোয়া করি, আমাদের জন্য দোয়া করবেন, আমার জন্য মাদানী চ্যানেল সব সময় দেখতে পাবেন।
মাশাআল্লাহ, দেখতে থাকুন, যেভাবে দেখছেন সেভাবে দেখতে থাকুন ইনশাআল্লাহ তাআলা। সঙ্গে থাকুন মানুষের বাংলার সাথে থাকুন। আল্লাহ পাক খুব খুব বরকত দান করুন সকলকে যারা কল করেছেন, অসংখ্য ধন্যবাদ। জি ইমরান ভাই বলছিলেন,
কিছু সময় এমন আছে যে সময় ধৈর্য ধারণ করা ফরজ। যেমন কিতাবের মধ্যে আসছে যে শরীয়তে যে সকল কাজ নিষেধ করা হয়েছে, যে এই কাজগুলো আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নিষেধ, ওই কাজ থেকে নিজেকে বিরত রাখার সময় তাকে যে বাধাটা আসে, ওই বাধার সময় মানে সেই কাজ থেকে বিরত থাকার জন্য যে বাধা মুসিবত আসে, ওই মুসিবতের সময় ধৈর্য ধারণ করা ফরজ বলা হয়েছে। দ্বিতীয় নাম্বার হচ্ছে যে অপছন্দনীয় কাজ যা শরীয়তে গুনাহ নয় তা থেকে ধৈর্য ধারণ করাও মুস্তাহাব। এমন কাজ একটা তো হচ্ছে যে এই কাজটা শরীয়তে নিষেধ, এখন আমি চাচ্ছি এই কাজ থেকে আমি বিরত থাকবো, বিরত থাকতে গিয়ে বাধা আসতেছে, পারিবারিকভাবে বাধা আসে, সামাজিকভাবে বাধা আসে। অনেকে বলে যে এটা কীভাবে চলবো, আমার ঘরের লোক তো মানবে না, এখন হুকুম আল্লাহর, ঘরের লোক মানবে না, তারপরে আমাদের সমাজের লোক মানবে না, তখন ওই সময় একটা এক প্রকার পরীক্ষা চলে আসে, এক প্রকার মুসিবত। আর ওই সময় যে মুসিবতটা পারিবারিকভাবে হোক, আপনার বিভিন্ন আনুষঙ্গিকভাবে যে মুসিবতটা আসে, ওই সময় ধৈর্য ধারণ করা ফরজ। আর মানে এটা ধৈর্যের উপর অটল থাকতে হবে। কিন্তু এমন কিছু কাজ দেখা যাচ্ছে যে কাজটা যদিও গুনাহ না, কিন্তু এই কাজটাকে আমাদেরকে এড়িয়ে চলা উচিত, আর ওই সময় ধৈর্য ধারণ করা হচ্ছে মুস্তাহাব। এর হচ্ছে কষ্টদায়ক কাজ যা শরীরভাবে নিষেধ, তা থেকে ধৈর্য ধারণ করা, নীরব থাকা নিষেধ। যেমন কোনো ব্যক্তি বা তার সন্তানের হাত অন্যায়ভাবে কাটা হলে তবে সেই ব্যক্তির নীরব থাকা এবং ধৈর্য ধারণ করাও নিষেধ। এমনইভাবে যখন কোনো ব্যক্তি খারাপ উদ্দেশ্যে তার পরিবারের দিকে অগ্রসর হলে তখন তার আত্মমর্যাদা বোধ জাগ্রত হয়, কিন্তু আত্মসম্মান বোধ প্রকাশ হয় না। পরিবারের সাথে যা কিছু হচ্ছে তাতে ধৈর্য ধারণ করে আর ক্ষমতা থাকা সত্ত্বেও বাধা দেয় না, তবে শরীয়তে এই ধৈর্যকে হারাম ঘোষণা করা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান তিন প্রকারের ধৈর্য। নাম্বার এক, বিপদে ধৈর্য ধারণ করা। নাম্বার দুই, আনুগত্যে নেক কাজে ধৈর্য ধারণ করা। নাম্বার তিন, আল্লাহ পাকের অবাধ্যতার কাজে ধৈর্য ধারণ করা। বাস, যে ব্যক্তি বিপদে ধৈর্য ধারণ করবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য 300 মর্যাদা লিখে দেবে। কখন? বিপদের সময় যদি কোনো ব্যক্তি ধৈর্যশীল হয় আল্লাহ রাব্বুল আলামিন 300 মর্যাদা লিখে দিবেন। প্রতিটি মর্যাদার মাঝে আসমান ও জমিনের সমান দূরত্ব থাকবে। আর যে ব্যক্তি নেকির উপর ধৈর্য ধারণ করলো নেক কাজ করতে গিয়ে, আচ্ছা নেক কাজ করতে গিয়ে কিন্তু মুসিবত আসে, এটা আমরা সবাই জানি। আর যখন কোনো ব্যক্তি নেক কাজ করা শুরু করে দেয়, আর নামাজ পড়া শুরু করে দেয়, আপনার কোরআন তেলাওয়াত করা শুরু করে দেয়, ধর্মীয় কোনো কাজ করা শুরু করে দেয়, ওই কাজের মধ্যে বিভিন্ন ধরনের মুসিবত আসে। আর ওই নেক কাজের উপর ধৈর্য ধারণ করলো আল্লাহ পাক তার জন্য 600 মর্যাদা লিখে দিবেন। আর প্রতিটি মর্যাদার মাঝে সপ্তম জমিন থেকে নিয়ে আরশের শেষ পর্যন্ত দূরত্ব থাকবে। যে ব্যক্তি গুনাহের সময় ধৈর্য ধারণ করল আল্লাহ পাক তার জন্য 900 মর্যাদা লিখে দিবেন। এমন সময় যে সময় শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, এখন ওই সময় নিজের নফসকে কন্ট্রোল করা, আপনার কাউকে গালি দিবে, এখন শরীরে রাগ আসছে মানে কাউকে আঘাত করবে, কাউকে মেরে দিবে, যে কোনো প্রকারের আপনার গুনাহের দিকে তার মন দাবিত হচ্ছে, ওই সময় যদি কোনো ব্যক্তি ধৈর্য ধারণ করেন, সবর করে গুনাহ থেকে বেঁচে যায়, তো তার জন্য হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য 900 মর্যাদা লিখে দেবে। প্রতিটি মর্যাদার মাঝে সপ্তম জমিন থেকে শুরু করে আরশের শেষ পর্যন্ত দূরত্ব থাকবে। আসলে যে যারা ধৈর্য ধারণ করবে। এখানে আমরা তিনটি আমরা লেভেল আমরা শ্রবণ করলাম, এর মধ্যে তিন নম্বর যেটা ছিল যে গুনাহ থেকে বাঁচার জন্য ধৈর্য ধারণ করা, সবর করা, হয়তো আমাদের জন্য অনেকের জন্য কী হয়ে যায়, কষ্টকর হয়ে যায়। আমাদের অনেকের জন্য যদিও কষ্টকর হয়, ধৈর্য ধারণ করে সবর করে আল্লাহর সন্তুষ্টির জন্য আমি যদি ফিরে আসি, আমি আমার ওই সময় আমার হাতকে যদি আমি আপনার খারাপ থেকে বাঁচাই, আমার পাকে আমি খারাপ থেকে বাঁচালাম, আমার চোখকে আমি খারাপ থেকে বাঁচালাম, আপনার দারিদ্রতা, পেরেশানি, আর্থিক সংকট, এখন এর মানে কি আমি হারামের দিকে চলে যাব, আমি কি হারাম খাওয়ার দিকে চলে যাব? হ্যাঁ, আমি ধৈর্য ধারণ করি, আমি সবর করি, আমি অল্পে তুষ্টি আমি অবলম্বন করি, আমার যে ধৈর্য ধারণ করে আমি হারামের দিকে যাচ্ছি না। আচ্ছা, কেউ জানে না, আমার মাওলা তো জানে, আমার রব তো জানে যে আমি কষ্ট করি, আমি এত মুসিবতের মাঝেও কষ্টের মধ্যেও অনেকে এ ধরনের কষ্ট সহ্য না করে, কেউ চুরির দিকে যাচ্ছে, কেউ ডাকাতির দিকে যাচ্ছে, বিভিন্ন ধরনের মাধ্যমে আল্লাহ নাফরমানি করে অর্থ উপার্জন করছে, আর ওই লোকটা ধৈর্য ধারণ করে সবর করে অল্প তুষ্টি অবলম্বন করে যাচ্ছে। এই যে গুনাহ থেকে বাঁচার কারণে, নাফরমানি থেকে বাঁচার কারণে যে সে ধৈর্য ধারণ করলে এই সময় আল্লাহ তাবারক তাআলা তা কত বড় মর্যাদা, যে 900 মানে সবচাইতে বেশি মর্যাদা আল্লাহ তাকে দিবে যে গুনাহ থেকে বাঁচার জন্য ধৈর্য ধারণ করবে।
আল্লাহ পাক আমাদেরকে হাকিকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন।
আমিন।
এবং চেষ্টাও চালাতে হবে, আমাদের ধৈর্য ধারণ করার চেষ্টা চালাতে হবে। সবর সম্পর্কে, ধৈর্য সম্পর্কে যদি নাই জানি তাহলে আমরা ধারণ করবো কেমনি, জানতে হবে। সেজন্য আমরা আমাদের আজকের টপিক নিয়েছি। আশা করছি আপনারা উপকৃত হচ্ছেন। যাবো ইমরান হোসেন ভাইয়ের কাছে, কালাম শ্রবণ করবেন, সেটা আজকের কালাম শ্রবণ করবো, দেখি স্থায়ী ভাই অনুরোধ করেছেন সেগুলো শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম।
তোমার দরবার রসুলে আরবি, কি যে মহান তোমার দরবার রসুলে আরবি, তোমার দরবার দয়ার ভণ্ডার রসুলে আরবি, কি যে মহান তোমার দরবার রসুলে আরবি, অসহায় দে তুমি সহায় রসুলে আরবি, অসহায় দে তুমি সহায় রসুলে আরবি, দুঃখীদের প্রতি তুমি উদার রসুলে আরবি, দুঃখীদের প্রতি প্রতি দুঃখীদের প্রতি তুমি উদার রসুলে আরবি, কি যে মহান তোমার দরবার রসুলে আরবি, তোমার দরবার দয়ার ভণ্ডার রসুলে আরবি, দোজাহানের তুমি বাদশাহ রসুলে আরবি, দোজাহানের তুমি তুমি বাদশাহ রসুলে আরবি তুমি নবী তির সরদার রসুলে আরবি তুমি নবী তির সরদার রসুলে আরবি। অশ্রু ভেজা নয়ন নিয়ে যখন আসব রাজা, অশ্রু ভেজা নয়ন নিয়ে যখন আসব রাজা, রসুলে আরবি দিও মোরে তোমার দিদার রসুলে আরবি। কি যে মহান তোমার দরবার রসুলে আরবি।
আজকে টপিকে আবারও ফিরবো, মিরাজের কাছে যাবো, চলছে ধৈর্যের ফল নিয়ে আলোচনা।
অনেকক্ষণ ইমরান ভাই বলছিলেন যে
ধৈর্য ধারণ করে আপনি বসে
আসে আমাদের মাঝে, জি, ভাষা ধন সম্পদে আবার নিজের উপর পরীক্ষা আসে। তো আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে এটা বলে দিয়েছেন যে সূরাতুল বাকারার মধ্যে রয়েছে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুউই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ তাআলা বলেন যে আমি অবশ্যই তোমাদের পরীক্ষা নিব ভয় ক্ষুদা দ্বারা এবং কিছু সম্পদ এবং জীবন ও ফসলের ঘাটতি দ্বারা। এরপর আল্লাহ বলেন ওয়াবাশশির সাবিরিন, হে মাহবুব, আপনি সুসংবাদ শুনাই দেন তাদেরকে
যারা
ধৈর্য ধারণকারী।
সুবহানাল্লাহ,
আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যারা এমন লোক যখন তাদের উপর কোনো বিপদ আসে তখন তারা বলে আমরা তো আল্লাহরই মালিকাধীন মালিকানাধীন এবং তাদেরকে এবং আমাদেরকে তারই নিকট ফিরে যেতে হবে। তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো বুখারী শরীফের মধ্যে বর্ণিত রয়েছে যে ব্যক্তি বিপদের সময় এই দোয়া পাঠ করবে, কোরআনে আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন যে আমরা তো আল্লাহরই মালিকানাধীন,
বিপদের সময় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি
রাজিউন ফিরে যেতে হবে। তো বুখারী শরীফের মধ্যে বর্ণিত রয়েছে যে ব্যক্তি মুসিবতের সময় এই দোয়া পাঠ করবে তো আল্লাহ তাআলা যে মুসিবতে সে পড়েছে এর থেকে অধিক বেশি দান করবে। তো আমরা আসলে এই দোয়া পড়ি যেটা আমাদের
শুধু ইন্তেকালের সময় পড়ি,
ইন্তেকালের সময়। অনেকে বলে যে এটা আমরা যদি কখনো পাঠ করা হয় সে রাগও করে।
আচ্ছা, রাগও করে,
রাগও করে যে কোনো বিপদে পড়ছে আমি শুনে বললাম ইন্না লিল্লাহ,
ইন্তেকাল করছে কে,
তুই আমি মরে গেছি নাকি, এরকম রাগ করে। কিন্তু এটা যে কোনো বিপদের সময় পাঠ করলে আল্লাহ তাআলা ওই বিপদ দূর করে দেয়।
মানে সে জানেও না যে বিপদ আসলে কোন দোয়া
কোন দোয়া করতে হয়, তো এটা জানে না। আবার এমন রয়েছে যে আমরা পাঠ করতে থাকি কিন্তু এর অর্থ কি রয়েছে, যেমন মৃত্যুর সময় আমরা বুঝি যে এটা শুধু মৃত্যুবরণ করলে তখন এটা পড়তে হয়, কি কারণে পড়তে হয় এটা কিন্তু আমাদের জানা নেই। এবং সবসময় প্রতিটা বিপদের মধ্যে এই দোয়া আল্লাহ তাআলার প্রতি একিন রেখে পড়তে হবে।
দুঃখের কোনো সংবাদ আসে, বেদনাদায়ক কোনো সংবাদ আসে, দেখা যাচ্ছে যে অনেক সময় মানে এমন একটা ঘটনা ঘটলো, যেমন কোনো জায়গাতে আগুন লেগে গেল, অনেকের অনেক কিছু চলে গেল, একটা লঞ্চ স্টিমার অনেক সময় সমুদ্রের মধ্যে কি ডুবে যায়, তো ওই সময় আমরা এই ধরনের শব্দগুলা বলা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি
রাজিউন। এবং আপনার চুরি হয়ে গেল, কিছু চুরি, এটাও তো মুসিবত, কিছু চুরি হয়ে গেলেও আপনার রুহানি চিকিৎসার মধ্যে আসছে যে এই অজিফা বেশি বেশি পাঠ করা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি।
আমরা কিন্তু পূর্বের আয়াতেই সবকিছু বলে দিয়েছি, ধন সম্পদ ভয় ফসলের ঘাটতি, অর্থাৎ যে কোনো বিপদেই এই দোয়া পাঠ করতে হবে, আর করলে আল্লাহ তাআলা ওই মুসিবত থেকে মুক্তি দান করবেন। তো আল্লাহ তাআলা ধৈর্যশীল যারা রয়েছেন তাদেরকে রহমত প্রাপ্ত বলেছেন, এবং তারা হিদায়ত প্রাপ্ত সফল খাম বলেছেন। আল্লাহ তাআলা পরের আয়াতই বলেন, উলাইকা আলাইহিম সলাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা উলাইকা হুমুল মুহতাদুন, অর্থাৎ ওই সব লোক হচ্ছে তারাই যারা তাদের উপর আল্লাহ তাআলার দুরুদ ও রহমত বর্ষিত এবং তারাই হেদায়ত প্রাপ্ত দল। আল্লাহ তাআলা ধৈর্যশীলদেরকে অন্য আয়াতে আবার সফল কামও বলেছেন যে তারাই একমাত্র সফল দল যারা ধৈর্যশীল থাকবে। সূরা ইমরানের 200 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন, অর্থাৎ হে ইমানদারগণ তোমরা ধৈর্য ধারণ করো, ধৈর্যের প্রতিযোগিতা কর। ধৈর্য ধারণ করতে বলেছেন এবং ধৈর্যের প্রতিযোগিতা করতে বলেছেন, এবং যুদ্ধের জন্য প্রস্তুত থাকো এবং আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফল কাম হতে
পারো। আসলে এই যে আয়াতে মোবারকা প্রায় সবর ব্যাপারে কোরআন করিমের অসংখ্য
আয়াত রয়েছে, আরো
মানে কোন আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বান্দাকে সুসংবাদ, কোন আয়াতে রহমত, কোন আয়াতের মধ্যে মাগফিরাত, কোন আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বান্দাকে ভালোবাসেন, মানে এই যে শব্দটাকে সবর
সবর
সবর। আমরা যদি হাদিসে পাকের দিকে যাই, আমাদের মিরাজ ভাই আয়াত মোবারকা শুনিয়েছিলেন, কয়েকটি হাদিসে মোবারকা ইনশাল্লাহ সামিল করি। আর এই হাদিসে মোবারকা মুজামুল জাওয়াইদের মধ্যে এসেছে যে সাহাবি ইবনে সাহাবি জান্নাতি ইবনে জান্নাতি হযরতে সাইয়েদুন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি সম্পদ বা প্রাণের উপর বিপদ আসলো অতঃপর সে তা গোপন রাখলো, মানুষের কাছে প্রকাশ করলো না, তবে আল্লাহ পাকের উপর হক দে তাকে বিনা হিসাবে ক্ষমা করে দেওয়া, বিনা হিসাবে। দ্বিতীয় নম্বর হাদিস বুখারীর মধ্যে, সহিহ বুখারীর মধ্যে আসছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মুসলমানের রোগ দুঃখ চিন্তা কষ্ট বেদনার মধ্যে যে বিপদ আসুক না কেন, রোগের কারণে হোক, শোকের কারণে হোক, চিন্তার কারণে হোক, কষ্টের কারণে হোক, তাদের যে কোনো বিপদ আসুক না কেন, এমন কি যদি কাটাও যদি বিদ্ধ হয়, তাদের শরীরের মধ্যে কোনটা কাটা লেগে গেল, তবে আল্লাহ পাক তা তার গুনাহের জন্য কাফারা বানিয়ে দেবেন, অর্থাৎ তার বিগত যে গুনাহগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই মুসিবতের কারণে, মুসিবতে কিন্তু ধৈর্য ধারণ করার কারণে, এখন তো আমাদের গতকাল ঘুমাইতে পারিনি, শরীর ভালো ছিল না, তারপরে কয়েকদিন থেকে গায়ে জ্বর, ভাই আপনাকে দেখা যায় রে, বলে আরে আজকে কয়েকদিন থেকে কি শরীরে সমস্যা, আর এরপর দেখা যাচ্ছে যে মাত্র বেশিক্ষণ হয় না যে গায়ে জ্বর আসছে, এই ডাক্তারের ফোন, এই ডাক্তারের ফোন, অমুকের ফোন। আসলে যে বিষয়টা হচ্ছে যে অধৈর্য আসবে, বিপদ আসবে, সে কার না আসে, এমন কোন একটা ফ্যামিলি বলা হোক যে ফ্যামিলিতে কে অসুস্থ হয় না, মানুষ মারা যাচ্ছে না, আচ্ছা কোনো বিপদ নাই, কারো ব্যবসায় লস হচ্ছে না, প্রত্যেক ফ্যামিলিতে এটা আসবে। আর এটা তো স্বয়ং যেটা আপনি আয়াত মোবারকা সূরা বাকারা যে আয়াত মোবারকা, যদি আমার আমার চিন্তা চেতনা এটা থাকে যে আমার রব আমার কোয়াতালা কোরআনুল করিমে বলেছেন যে বান্দাকে পরীক্ষার জন্য, পরীক্ষার জন্য যে কখনো তাদের এই মুসিবত আসবে, তাদের খাদ্য কমে যাবে, তাদের বিভিন্ন ধরনের মুসিবত তাদের আসবে, এই জায়গাতে মোবারকা, তখন যদি আমি সাথে সাথে যদি আমি আমার ওই বিপদের সময়, আমার ওই মুসিবতের সময়, আমার ওই কষ্টের সময় আমি যদি বলি যে এটা আমার রবের পক্ষ থেকে, আমি ধৈর্য ধারণ করব, আমি সবর করব, এমন কোন কথা আমার জবান থেকে আমি উচ্চারণ করব না যে মানুষ বলতে বাধ্য হয় যে লোকটা কি অধৈর্য, তার মধ্যে কোনো কি না ধৈর্যের কোনো গুণ নেই, মানুষের কাছে বলা বলি করা দেখা যাচ্ছে যে আর্থিকভাবে যদি কেউ সংকটের মধ্যে পড়ে তখন সেই বিভিন্ন আত্মীয় স্বজনের কাছে এটা পাবলিসিটি করে, আচ্ছা করার দ্বারা আপনার আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকেও আমি রহমত থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি অধৈর্য হয়ে, আর আমার যেই একটা দুর্বলতা এটা মানুষের কাছে কি হয়ে যাচ্ছে, প্রকাশ হয়ে যাচ্ছে, তো লস কার, উভয় দিক থেকে আমার লস, মানুষ থেকেও আমি ম্যানেজ হয়ে যাচ্ছি, আল্লাহর পক্ষ থেকে আমি ম্যানেজ হয়ে যাচ্ছি, তো লাভ লাভ কোথায়, লাভ তো ছিল সবরের মধ্যে আল্লাহ তাআলা রহমত পেতাম আর মানুষও আমার এই বিষয়গুলো কি জানতো না। আসলে এটা এটা কখন হবে, যখন আমরা এলেম রাখবো, যখন আমরা জানবো আমাদের জ্ঞান অর্জন হবে যে আমি এই মুসিবতে আক্রান্ত হলাম, এই বিপদের মধ্যে আমি আক্রান্ত হলাম, আমি এই সমস্যার মধ্যে আমি পড়লাম, এখন আমি কোথায় কোন কথা বলবো, বলার প্রয়োজন আছে কিনা। হ্যাঁ, কিছু ক্ষেত্রে বলতে হয়, এখন এমন কিছু ট্রিটমেন্টের প্রয়োজন হয়, আমাদের রুহানির চিকিৎসা, দাওয়াত ইসলামী যে আপনার তাবিজাতে আত্মারিয়া, এখানেও
ডাক্তারের কাছে বলতে হবে,
ডাক্তারের কাছেও বলতে হয়, কিছু ক্ষেত্রে মা বাবাকে বলতে হয়। কিন্তু ওই এই জিনিসগুলা জানতে হবে যে আমি এখন কাকে বলতে পারবো, কাকে বলতে পারবো না। কেউ ফোন দিলে আমি তাকে সাথে সাথে আমি আমার সমস্যার কথা বলে দিলাম,
এই বিষয়ে অভ্যাসই থাকে, বলতে না পারলে পেটের ভাত হজম বলতেই হবে।
এই জন্য যে সবরের ব্যাপারে দুটি হাদিসে মোরাকা বললেন, তিন নম্বর হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি কোনো ব্যক্তিকে চোখ নিয়ে নেয় তখন অনেক বন্ধ হয়ে যায়, এটা আল্লাহ তাআলার হুকুমে। আর কেউ চাইলে কি কারো চোখ ইয়ে করতে পারে, অনেকে দেখা যাচ্ছে যে এন্ড টাইমে অনেকে শেষ বয়সে অনেকে চোখ নষ্ট হয়ে যায়, যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি কারো চোখ চলে যায়, চোখ আল্লাহ তাআলা নিয়ে নেয়, সে ওই সময় যদি ধৈর্য ধারণ করে, সবর করে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান তার জন্য বিনিময় হচ্ছে জান্নাত।
তুমি চোখ চাও না জান্নাত,
এটা হাদিসে মুবারক আছে। এই যে এই যে সবর করা, ধৈর্য ধারণ করা, ও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন কোন একজন সাহাবীর ব্যাপারে ঘটনা আসলো যে মানে যদি সে চোখ আর তার চোখ প্রয়োজন সে চোখ পাবে, বলছে তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, মানে এইটার উপরে থেকে তোমার অন্ধত্ব অবস্থায় থেকে ধৈর্য ধারণ করতে পারো তাহলে তোমার জন্য বিনিময় কি, আসলে ক্ষতিটা খেয়েছে সেটা চোখ, এটা তো জাস্ট হাদিসে পাকের মধ্যে চোখের ব্যাপার আসবে যে চোখের মাধ্যমে বিপদ। আপনার এমনও কিতাবের মধ্যে আসছে আপনার যে ঘটনাটা আমরা প্রায় মাদানী চ্যানেলে আমরা শুনে থাকি, যেটা আজকের বিষয়ের সাথে রিলেটেড, ইউনুস আলাইহিস সালাতুয়াসসালামের জমানার যে লোকটা ছিল, আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদের সর্দার জিব্রাইল আমিন আলাইহিস সালাতুয়াসসালামকে ইউনুস আলাইহিস সালাম বললেন যে ভাই আমি সবথেকে নেককার লোকটাকে আমি দেখতে চাই, আবেদ যিনি বর্তমান সময়ে আমার এ জমানার মধ্যে, উনি এমন একজন ব্যক্তির কাছে নিয়ে গেলেন ওই লোকটার কুষ্ঠরোগের কারণে, কিসের কারণে, কুষ্ঠরোগ। আচ্ছা, রোগটা আসছে কার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে, সে সবচাইতে বড় ইবাদতকারী ছিল কিন্তু আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা মুসিবত আসলো, কুষ্ঠরোগ, কুষ্ঠরোগের কারণে আসার কারণে তার চোখ, তার হাত, তার সব কিছু অর্থাৎ একেবারে অকেজো হয়ে গেল, সে কানে শুনতে পাচ্ছে না, সে চোখেও দেখে না, সব কিছু একেবারে অকেজো। ইউনুস আলাইহিস সালাম কে জিব্রাইল আমিন আলাইহিস সালাম বললেন বলে আমি আবিদ নেককার কাছে যেতে চাই, এই লোকের কাছে নিয়ে গেলেন, বলে যে এই লোকের তো ইবাদত করার মতো তেমন কিছু দেখা যাচ্ছে না, ইবাদত করার জন্য শরীর অঙ্গ প্রত্যঙ্গের প্রয়োজন আছে। তখন জিব্রাইল আমিন আলাইহিস সালাম বললেন ইউনুস আলাইহিস সালামকে যে এই লোকের যখন হাত পা চোখ সব সহি সালামত ছিল, তার মতো ইবাদতকারী কেউ ছিল না, আল্লাহর হুকুমে যখন এই বিপদ আসলো, এই বিপদের সময় তার জবান দিয়ে কি উচ্চারণ হলো যে মাওলা তোমার পক্ষ থেকে আমি যতদিন পর্যন্ত নিয়ামত আমার ছিল তুমি তৌফিক দিয়েছো, আমি তোমারও নিয়ামত আমি ভোগ করেছি, এখন তোমার পক্ষ থেকে বিপদ আসছে, আমি এই মুহূর্তে তোমার পক্ষ থেকে যে বিপদটা আসছে আমি এটার উপর আমি সন্তুষ্ট, এটার উপর কি আমি সন্তুষ্ট, আমি তোমার এই কাজের উপর কি সন্তুষ্ট। সাথে সাথে ইউনুস আলাইহিস সালাম যখন এই ঘটনা বিস্তারে শুনে বলে হ্যাঁ এর মতো ইবাদতকারী কেউ আর হতে পারে না। এরপরে জিব্রাইল আমিন আলাইহিস সালাম বললেন যে ভাই তোমার জন্য একটু দোয়া করি, আমাদের সাথে কে আছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা একজন নবী আছে। এখানে বোঝা যায় যে সম্মিলিতভাবে যে দোয়া করা, নেককারদের দোয়া করা, এটা কিন্তু ইসলামের একটা বড় শিক্ষা। অসংখ্য ঘটনা আছে যে সম্মিলিতভাবে এখানে জিব্রাইল আমিন আলাইহিস সালাম বললেন যে ভাই আমাদের সাথে একজন নবী আছে, যে বললেন যে আমাদের সাথে আল্লাহর একজন নবী আছে তোমার জন্য দোয়া করে। ওই সময় সে ইয়াঙ্কার মানে অস্বীকার করার নিয়তে না, আল্লাহ তাআলার প্রতি কেমন তাওয়াক্কুল, কেমন ভরসা, ওই নিয়তে বললেন যে আমি দোয়া করব না, আমার আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছে আমি আমার আল্লাহর উপর আমি খুশি, আমি সন্তুষ্ট। এই যে ধৈর্যশীল, এই সকল নেককার বান্দাদের যে ঘটনা, ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘটনা আমরা শুনলাম, ইউনুস আলাইহিস সালামের জামানার এই ব্যক্তির নেককার ব্যক্তির ঘটনা আমরা শুনলাম, হাজারো ঘটনা আছে, আম্বি একরামের ওই যে ইবনে আসাকিরের মধ্যে আপনার হযরত আইয়ুব আলাইহিস সালামের ঘটনা এভাবে আসছে যে কিয়ামতের দিন ওনাকে ওনার একটা লকব ধৈর্যশীলদের সর্দার, কেন আইয়ুব আলাইহিস সালামের ঘটনা আমরা প্রায় আমরা শুনি, প্রায় কিতাবের মধ্যে তাসকিরাতুল আম্বিয়ার মধ্যে উল্লেখ পাওয়া যায় যে উনি কেমন বিপদ এসেছিল শরীরের মাঝে এবং কেমন ধৈর্য, কেমন ধৈর্যশীল ছিলেন। আসলে আম্বিয়া একরামের শিক্ষা, সাহাবা একরামের শিক্ষা, আউলিয়া একরামের শিক্ষা, নেককার বান্দাদের শিক্ষা হচ্ছে মুসিবতে ধৈর্য ধারণ করা, বিপদে ধৈর্য ধারণ করা। আর এই ধৈর্য ধারণ করাটার ধৈর্যের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা থেকে পুরস্কার পাওয়া, নিয়ামত পাওয়া ধৈর্যের মাধ্যমে, সবরের মাধ্যমে, সবরের মাধ্যমে আল্লাহ পাকের পক্ষ থেকে পুরস্কার পাওয়ার জন্য আপনাকে আমাকে ধৈর্য অবশ্যই করতে হবে। কিছু কলস রয়েছে, আমরা কল শ্রবণ করে এরপর ইনশাল্লাহ আবারও আসবো আমাদের লোকেকে দিয়ে। কল চাই
বলছিলাম
আমরা আমাদের পরিবারের সবাই দেখি মাদের খেলেন ইনশাল্লাহ খুব ভালো লাগে, আমি খুবই পছন্দ আপনাদের যে বিষয়গুলি নেওয়া হয় আমাদের কাছে খুবই ভালো লাগে। আজকের বিষয়টা অনেক সুন্দর, এর থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন মাদার দিন দেখতে পাই। আসসালামু আলাইকুম।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি দেখতে থাকুন ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ পাক চায় তো এর মাধ্যমে আমরা অনেক কাজ করতে পারবো, পরিষ্কার হতে পারবো ইনশাআল্লাহ তাআলা। বিভিন্ন টপিক নিয়ে আলোচনা হচ্ছে, আমরা শিখছি, আরো শিখবো ইনশাআল্লাহ তাআলা। জি নাসিম ভাই, একটু একটু যদি কালাম আমরা শুনি এরপর ইনশাআল্লাহ তাআলা সময় শেষের দিকে আমরা একটু একটু আলোচনা শুনি শেষের দিকে।
ছাড়ো চিন্তা পৃথিবী মদিনায় চলো সবে, ছাড়ো চিন্তা পৃথিবী মদিনায় চলো সবে, ছাড়ো চিন্তা পৃথিবী মদিনায় চলো সবে, হম কাছে ডেকে নাও না মদিনী মদিনী বানে, হম কাছে ডেকে নাও না মদিনী মদিনী বানে, প্রেম শোধাপন করো না প্রেম শোধাপন করো না মদনী মদিনে বালে, ছাড়ো চিন্তা পৃথিবীর যখন হবে তোমার দিদার তখন ঈদ হবে আমার, যখন হবে তোমার দিদার তখন ঈদ হবে আমার, আমার স্বপনে আসোনা আমার স্বপনে এসোনা মদনী মদিনে বালে, ছাড়ো চিন্তা পৃথিবী মদিনায় চলো সবে, ছাড়ো চিন্তা পৃথিবী প্রিয় মদিনা দূরে যাব কেমন করে, প্রিয় মদিনা দূরে যাব কেমন করে, অশ্রু ঝরে যায় শুকিয়ে কেঁদে কেঁদে নি
নিরালায় পেতে একবার দেখা গিয়ে তোমার সোনার মদিনায়, অশ্রু ঝরে যশো কি কেঁদে কেঁদে নিরালায় পেতে একবার দেখা গিয়ে তোমার সোনার মদিনায়, মদিনা দূরে যাব কেমন করে, তাইবা বহু দূরে আকা তাইবা বহু দূরে। প্রতি বছর আশায় থাকি যাব সোনার মদিনায়, প্রতি বছর আশায় থাকি যাব সোনার মদিনায়, মনের ব্যথা বলবো গিয়ে ওহে দরদি তোমায়, প্রতি বছর আশায় থাকি যাব সোনার মদিনায়, মনের ব্যথা বলবো গিয়ে ওহে দরদি তোমায়, যাব যাব বলে আমি ভুলে গেলাম বাংলা, সবাই ছেড়ে চলে গেল কেউ তো নিল না আমায়, তাইবা বহু দূরে আকা তাইবা বহু দূর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন।
ধৈর্য এমন একটি জিনিস, আমরা ইসলামের মধ্যে যদি দেখি তাহলে দেখা যাবে যে ধৈর্যই ধৈর্য। ইসলামের শুরু অবধি থেকে আজ অবধি যারা ইসলামকে পরিপূর্ণভাবে নিজের উপর নিয়েছেন, পালন করেছেন, আল্লাহ পাককে রাজি এবং খুশি করার চেষ্টা করেছেন এবং রাজি করতেও পেরেছেন, আল্লাহ পাকের পক্ষ থেকে ইনাম পেয়েছেন, তাদের মধ্যে এই ধৈর্য শব্দটি খুবই পাওয়া যায়। বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুয়াজ্জিন রাসূল, এর কথা আমরা সকলেই জানি। এই ইসলামের জন্য, প্রিয় নবীর ভালোবাসার জন্য, সুন্নতে নববীর জন্য, একত্ববাদের জন্য, রিসালাতের জন্য তিনি কতটা কষ্টের সম্মুখীন হয়েছিলেন এবং তা থেকে তিনি ধৈর্য ধারণ করে ওভারকাম করেছেন। কিন্তু আজকের আমরা যারাই রয়েছি, আজকের কিন্তু সেই কষ্ট সেই কিছু নেই, না মসজিদে যাওয়ার জন্য আমাকে কেউ বাধা দেয়, না আমি রোজা রাখলে কেউ বাধা দিবে, না নামাজ পড়লে কেউ বাধা দিবে, কোনো কষ্টই আমার হচ্ছে না, না আমি সুন্নতি লেবাস করলে কেউ বাধা দিবে, তারপরও কেন যেন এই কাজগুলো করতে আমরা অভ্যস্ত হই না। সাহাবাই কেরামগণ, আউলিয়া কামিলগণ কতটা ধৈর্যের সাথে আপনার অনুকূল ছিল না, প্রতিকূল ছিল, প্রতিকূলতার সাথে লড়াই করে তারা ধৈর্যের সাথে সবরের সাথে দিন যাপন করেছেন। রাসূলুল্লাহ পাক তাদের সুদিক অনুসিত করুন, আমাদের পারিবারিকভাবে আমাদের যে কোনোভাবেই হোক না কেন প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের ধৈর্য ধারণ করতে হবে। আমাদের অনুষ্ঠানের সময়ের শেষের দিকে আমরা একটু একটু সময়ের জন্য যাবো, মিরাজবের কাছে যাবো প্রথমে, এরপর ইমরানবের কাছে আসবেন ইনশাআল্লাহ।
যেমনটা আপনি বলছিলেন যে ইসলামের পুরোটাই ধৈর্য, এ ব্যাপারে গুরুত্ব বোঝাতে গিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বুখারী শরীফের মধ্যে বর্ণিত রয়েছে যে এর থেকে উত্তম কোনো নেয়ামত আর দান করা হয়নি। ধৈর্য এত বড় নেয়ামত, যে ব্যক্তি ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলা তাকে ধৈর্যশীলতা দান করে, এবং কখনো কাউকে ধৈর্যের মতো এত বড় নেয়ামত কোনোদিন দান করা হয়নি। তো এত বড় নেয়ামত, যেমন ইমরান ভাই বলছিলেন, তো আমি আর একটি ঘটনা আরেস করবো, সাহাবায়ে কেরামের মধ্যে কেমন ধৈর্যশীলতা ছিল, জাইহিয়াউল উলুমের মধ্যে ইমাম গাজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন হাদিসে মুবারাকাতি, যে হযরত সাইয়্যিদাতুনা রমিসা উম্মে সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলেন যে আমার শিশু পুত্র ছেলে যখন অসুস্থ হয়ে গেল, উনি যখন মারা গেল তখন আমার স্বামী ঘরের বাইরে ছিল, তো আমি ঘরের এক কোণের মধ্যে তাকে ঢেকে রাখলাম। যখন সন্ধ্যাবেলা রাতের বেলা সে বাড়িতে ফিরল, তখন আমি তাকে কিছু না বলে প্রথমেই তার সামনে খাবার উপবেশন করলাম। খাবার খেতে খেতে সে জিজ্ঞেস করলো আমার ছেলের কি অবস্থা, কেন অসুস্থ রয়েছে, তার কথা জানতে চাইলো। আমি বললাম আলহামদুলিল্লাহ ভালো রয়েছে। মানে এ কারণে বললাম যে কয়েক রাত যে এত অসুস্থ ছিল যে কাউকে সে ঘুমাতে দেয়নি এবং সে খুব যন্ত্রণার মধ্যে ছিল, এখন তো সে ঠান্ডা হয়ে গেছে, এখন কোনো যন্ত্রণা দিচ্ছে না আর নিজে যন্ত্রণা পাচ্ছে না, এই জন্য আমি বললাম আলহামদুলিল্লাহ ভালো রয়েছে। এরপরে আমি এত বেশি সাজলাম যেটা অন্য কখনো এরকম সাজিনি। তো এরপরে আমি যখন আমার স্বামীর কাছে গেলাম, আমরা একসাথে থাকলাম, এরপরে আমি বললাম যে আমাদের এক প্রতিবেশী একটি ধার নিয়েছিল কারো কাছ থেকে, যখন ওই মালিক তার কাছে ধার ওই জিনিসটা নিতে আসলো তখন সে চেঁচামেচি করতে লাগলো আর সেটা দিতে চাইলো না। তখন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উম্মে রামিসা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এটা তো খুব খারাপ কাজ করেছে, যে একটা জিনিস সে ধার দিয়েছিল যখন নিতে আসছে তখন সে চিৎকার চেঁচামেচি করলো, এটা সব নিঃসন্দেহে খারাপ কাজ করেছে। তখন আমি তাকে বললাম আপনার আল্লাহ তাআলা আমাদেরকে একটি ছেলে ধার দিয়েছিলেন আর তিনি নিয়ে গেছেন, অর্থাৎ সে মারা গেছে। তখন আমার স্বামী আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আলহামদুলিল্লাহ, এটার পরে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলো এবং বললো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে সকালবেলা যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রাতের এই ঘটনা উপস্থাপন করা হলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, হে আল্লাহ তালহাকে রাতের ঘটনার জন্য বরকত দান কর। তো রাবি বলেন, বর্ণনাকারী বলে যে এমন বরকত আল্লাহ তাআলা দিয়েছিলেন, এই ধৈর্যের বিপরীতে আল্লাহ তাআলা এমন বরকত দিয়েছে যে আমি মসজিদের মধ্যে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাতজন ছেলেকে কোরআন পাঠরত অবস্থায় দেখেছি।
একজন ছেলে ইন্তেকাল হয়েছে,
একজন ছেলে ইন্তেকাল করে
আল্লাহর রাসূল দোয়া ধরে ধারণ করেছে, আল্লাহর রাসূল দোয়া করেছেন, সুবহানাল্লাহ। স্বামীকে আপনার ধৈর্য ধারণ করার উপস্থাপন করার একটা অপশন অপশন এবং ধৈর্য ধারণ কিভাবে করতে হবে, স্বামী যাতে ধৈর্যশীল হয়, সাহাবায়ে তো ধৈর্যশীল ছিলেন আপনার
সরাসরি বলতে পারতেন।
এখন যদি আমরা আমাদের প্রেক্ষাপট দেখি, বেশিরভাগ যদি বেশিরভাগ ক্ষেত্রে যেটা যেহেতু আমরা পারিবারিকভাবে
তিল হলে তাল
দেখি, এখন স্বামীদেরকে আপনার মানে ধৈর্য হারা তৈরি করার জন্য মহিলারাই যথেষ্ট, মানে এমন কিছু উপস্থাপন হয়, এমন কিছু বলা হয়, ছোট বাচ্চা অসুস্থ হলো, অসুস্থ হওয়ার মধ্যে আরে তাকে মেডিকেলে নেওয়ার প্রয়োজন ছিল, এখানে নেওয়ার প্রয়োজন ছিল, এখানে স্বামী তাকে বোঝাচ্ছে কিন্তু সে বুঝতে চেষ্টা করতেছে না, অথবা অন্যান্য বিষয় পরিবার মধ্যে কোনো ছোটোখাটো একটু কথা কাটাকাটি হয়ে গেল, ঝামেলা হয়ে গেল, এখন দেখা যাচ্ছে সে এটাকে আরও বড় আকারে স্বামীর কাছে উপস্থাপন। আমি বলবো আমাদের ওই সকল ইসলামী বোন যে আমাদের জান্নাতি সাহাবিয়া যারা ছিল তাদের জীবনে আমাদের পড়া উচিত যে তারা ধৈর্যের ব্যাপারে কেমন ছিল, ইবাদতের ব্যাপারে কেমন ছিল, স্বামীদের সাথে তারা কেমন ছিল, আমরা তো শিখবো তাদের থেকে। আর কার থেকে শিখবো? আমাদের মা বোন যারা তারা জান্নাতি সাহাবিয়া যারা উম্মাহাতুল মুমিনিন যারা নেককার
শিখতে হবে।
তাহলে এই যে আজকের এই ঘটনা আমি যেটা বলবো, আমি তো খুব মন দিয়ে শুনতেছিলাম মিরাজ ভাই যে তো কত সুন্দর উপস্থাপন করে ওনার স্বামীকে উনি বোঝাচ্ছে যাতে উনি এই ঘটনাতে কি না হয় কোনো প্রকারে অধৈর্য না হয়। একটা বিষয় আমি বলে শেষ করে দেবো, সময় কম, সেটা হচ্ছে যে আত্মহত্যার সংখ্যা বাড়ছে দিন দিন, বলার উদ্দেশ্য এটাই যাতে করে মুসলমান যাতে বেঁচে যায়, বিভিন্ন বিষয়ে আপনার আত্মহত্যার পথ বেছে নিচ্ছে, কোনো কিছু তার চাওয়া পাওয়া চলে সে পায় নাই আত্মহত্যা করে ফেললো, রেজাল্ট ভালো হয় নাই আত্মহত্যা করে নিচ্ছে, ব্যবসা মায়ের খেয়ে গেল আত্মহত্যা করে নিচ্ছেন, অসুস্থতায় অধৈর্য অথবা বিভিন্ন মাধ্যমে সে তার বড় কিছু আশা ছিল সে পায় নাই, আর এমনও দেখা যাচ্ছে যে আগে তো গোপন গোপন আত্মহত্যা হলো এখন ফেসবুকে লাইভ দিয়ে আত্মহত্যা করা হচ্ছে, কেন, এর কারণ কি? এর কারণ আমাদেরকে আমাদেরকে বুঝতে হবে যে আমরা যে আমি যে কাজটা করতে যাচ্ছি, আমি তো মুসলমান, আমি মুসলমান, আমাকে ইসলাম ওই সময় আমাকে সবচাইতে বেশি ধৈর্য ধারণ করার তালিম আমাকে দিয়েছে, আমি
আমি ওই সময় ছেলেটি আমার জন্য পরীক্ষা, এখন আমার পাস করার টাইম, এখন আমাকে সবর করার টাইম, আমাকে ধৈর্য ধারণ করার টাইম। কিন্তু ওই সময় যে আমি এখন তো দেখা যাচ্ছে যে সে কেন আত্মহত্যা করছে সেটাও কোনো না কোনো মাধ্যমে পরে প্রকাশ হচ্ছে, তখন বোঝা যাচ্ছে যে এমন কিছু কারণে আত্মহত্যা করা হচ্ছে, ওই কাজটা নাজায়েজ ছিল, ও কাজটা হারাম ছিল। তা হারাম কাজ না পেয়ে ওই কাজটা করলেও তো হারাম হতো, ওই কাজটা তো নাজায়েজ ছিল। তো এভাবে বাড়তেছে আমি সহি মুসলিম এবং সহি বুখারিতে যে একটা ঘটনা এসেছে, সাহাবি রাসূলুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা হুনাইনের যুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। একজন নামদারি মুসলমান ব্যবহার করা হয়েছে কিতাবের মধ্যে, যেহেতু তার ভিতরে মুনাফিকত ছিল, এই কারণে নামদারি মুসলমান সে সাহাবিদের সঙ্গে ওনাদের সঙ্গবদ্ধ হয়ে খুব ভীরের সাথে যুদ্ধ করতে লাগলো। যুদ্ধ করলো, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা ইসলাম তার ব্যাপারে মানে খারাপ ইঙ্গিত ঘোষণা করেছে, এই লোকের ব্যাপারে ভবিষ্যৎবাণী করেছে। দেখে ভবিষ্যৎবাণী কীভাবে বাস্তবায়ন হচ্ছে, আজকে অনেকে আমরা সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ধরনের আল্লাহ তাআলা পক্ষ থেকে স্পেশাল যে ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছে এটাকে আমরা অনেক অস্বীকার করি, কিন্তু হাদিসের কিতাবের মধ্যে কিভাবে ওটা বাস্তবায়ন হচ্ছে, আমার নবী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি তাকে জাহান্নামী বলেছে। এরপরও কিন্তু সে এত এমনভাবে যুদ্ধ করে যাচ্ছে, অর্থাৎ এই মুসলমানদের সাথে সাহাবিদের সাথে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি কাছে আবার বলেন যে ইয়া রাসূলুল্লাহ, সে তো আপনি তার ব্যাপারে বলেছেন সে জাহান্নামী, কিন্তু এখন সে তো যুদ্ধে আরও এগিয়ে যাচ্ছে, এভাবে যুদ্ধ করতেছে যেটা আমাদের দ্বারা সম্ভব হচ্ছে না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সে জাহান্নামে পৌঁছে গেছে, প্রথম বলছে জাহান্নামী, এখন বলছে জাহান্নামে পৌঁছে গেছে। সাহাবা ইকরাম অবাক, কিছুক্ষণ পরে সে আঘাতপ্রাপ্ত হলো, আঘাতপ্রাপ্ত হওয়ার পরে শরীরে আঘাত পেলেন, যে জায়গাতে আঘাত পেলেন একটু কঠিন আঘাত পেলেন, আঘাত পাওয়ার পরে সে কাতরাতে লাগলো, কাতরাতে লাগলো, দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরে সে এখন ধৈর্য ধারণ করতে পারতেছে না, মানে সে অধৈর্য হয়ে, কেন এখন ছিল ধৈর্যের টাইম, অধৈর্য হয়ে সে নিজেকে নিজে খুন করে ফেললো, নিজেকে নিজেকে মেরে ফেললো। মারার পরে রাসূল করিম আত্মহত্যা করলো, অর্থাৎ যেটাকে আমরা আত্মহত্যা বলি, নিজেকে নিজেকে শেষ করে দিল। শেষ করে দেওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সংবাদ পৌঁছানো হলো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা আমাকে সত্য রাসূল করে আমাকে দুনিয়াতে প্রেরণ করেছে, মানে আমার নবীর কথাটা কি হয়ে গেল, আল্লাহু আকবর বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে আল্লাহ তাআলা আমাকে সত্য নবী করে আমাকে পাঠিয়েছেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আমাকে বলেন দাও, ঘোষণা করে দাও মদিনার অলিতে গলিতে, ঘোষণা করে দাও যে জান্নাতে একমাত্র মুসলমান প্রবেশ করবে। এতে কি বোঝানো হচ্ছে এখানে আমাদের জন্য, যে মানে ওই সময়টাই ছিল ধৈর্য, যে উনি উনি এমন আঘাতপ্রাপ্ত হলেন, আঘাতপ্রাপ্ত হওয়ার পরেও যে যদি আঘাতপ্রাপ্ত উনি নিজেকে নিজে তো শেষ করে দিয়েছে, যদি শেষ না করে তো শহীদ হয়ে যেতেন, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি তার ব্যাপারে ভবিষ্যৎবাণী করলেন। আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে আজকে আত্মহত্যার পথ যারা বেছে নিচ্ছে, মুসিবত যত বড় মুসিবত আসুক, কষ্ট আসুক, দুঃখ আসুক, যে আল্লাহ তাবারক ওয়া তাআলার উপর ভরসা করে আমরা ধৈর্য ধারণ করবো, আমরা সবর করবো। আমরা মুসলমান, আমাদের জন্য গাইডলাইন, আপনি কোরআন খোলেন, আমাদের জন্য হাদিস আছে, আমাদের জন্য আমাদের বুজরুগানের দিনের তরিকা আছে, আমরা মুসলমান, আমরা কাকে অনুসরণ করছি? আজকে যারা আজকে বিভিন্ন মাধ্যমে দেখা যাচ্ছে পৃথিবীর বিভিন্ন ঘটনাগুলো আমাদের মাঝে, অমুক এই কারণে আত্মহত্যা করেছে, অমুক এই কারণে আত্মহত্যা, বাবা যে আত্মহত্যা করছে আপনি তাকে কেন অনুসরণ করছেন? সে কি মুসলমান? আর তার পদ্ধতি আপনি কেন অ্যাপ্লাই করছেন? সে কি কোরআন পড়েছে? সে কি হাদিস পড়েছে? না, আমি মুসলমান, আমাকে কোরআন হাদিসকে নিয়ে, আমাদের সাহাবা একরামদেরকে নিয়ে, আউলিয়া একরামদেরকে নিয়ে যদি আমরা চলি, তাহলে তাদের জীবনী থেকে আমরা পাবো তারা এর চাইতে বড় মুসিবত তারা ধৈর্য ছিলেন, তারা সবর করেছেন, আমরা সবর করব, আল্লাহ তাআলা পক্ষ থেকে আমরা ইনশাআল্লাহ নিয়ামত পাবো
ইনশাআল্লাহ। আসলে দর্শক দেখুন, আপনি অসুস্থ হয়েছেন, আপনার সন্তান অসুস্থ হয়েছে, মা বাবা অসুস্থ হয়েছে, এখন যদি অধৈর্য হয়ে কারো জ্বর উঠেছে, তো জ্বরের একটা সীমা থাকে, এখন এখন জ্বর উঠছে, আপনি এখনই এটা ভালো করতে চাচ্ছেন, এখন ব্যথা হয়েছে, আপনি এখনই ব্যথা ভালো করতে চাচ্ছেন, আজকের কাশি হয়েছে, তো আজকের আপনি কাশি ভালো করতে চাচ্ছেন, তো কারো চোখে ব্যথা হয়েছে, চোখ উঠছে, এখন আপনি তার আজকেরই ভালো হয়ে যাক, একটু সময়ের মধ্যে ভালো হয়ে যাক, এটা কিভাবে সম্ভব? এর তো প্রসেস রয়েছে, ব্যথা পেয়েছে তো ওষুধ খেলে কমবে, চোখ উঠছে তো এর একটা টাইমিং রয়েছে, এক সপ্তাহ এটা থাকবে, জ্বর উঠলে 3-4 দিন পর্যন্ত জ্বর থাকে, কাশি আসলে আপনি যতই কাশির ঔষধ খান না কেন আপনি 1 ঘন্টার মধ্যে কাশি কিভাবে কমে, এটা তো একটা রেস্ট থাকে। এই যে টাইমিংটা এখন মনে হয় আমাদের সমাজের মধ্যে ধৈর্য হারা হয়ে যাচ্ছে, মানে কুলাচ্ছে, তো অ্যাটলিস্ট আপনাকে মেনে নিতে হবে যে এই সময়গুলো আমাকে লাগবে, অপেক্ষা করতে হবে। এখন আপনি আছেন এবছর যারা এসএসসি পরীক্ষা দিয়েছেন তারা যদি বলে না আমি এবছরই ইন্টারমিডিয়েট দিব, এসএসসি পরীক্ষা দিব না, সেটা তো সম্ভব না। ধৈর্য ধারণ করে এসএসসি পরীক্ষা দিতে হবে, তাকে পাস করতে হবে, এর ভর্তি হতে হবে, এরপরে আবার গিয়ে সে 2 বছর ক্লাস করবে, তারপরে গিয়ে সে ইন্টার পাস করবে, একটা প্রসেস রয়েছে, এই ধৈর্য তার মধ্যে থাকতে হবে। তো ঘরের মধ্যেও কিছু জিনিস এমন থাকে যেগুলো অধৈর্য হয়ে যায়, এবং ডেলিভারি দেওয়ার যে একটা ই থাকে নিজে ভালো হওয়ার জন্য অথবা ভালো প্রকাশ করার জন্য অথবা অনেক সময় ভালো নিয়ত থাকে, ভালো নিয়ত থাকে, সে নিয়তকে বাস্তবায়ন করার লক্ষ্যে অনেক কাজ করে, সেক্ষেত্রেও অনেক সময় বিপদ হয়ে যায়। আবার অনেকের নিয়ত ভালো থাকে না, হাজবেন্ডের কাছে, বাবার কাছে, মায়ের কাছে, বোনের কাছে, ইত্যাদি মানুষের কাছে মনে রাখবেন আপনার মাথা ব্যথা হয়েছে। এখন আপনি যদি 10 জনকে বলেন আমার মাথা ব্যথা, প্রচণ্ড মাথা ব্যথা, মাথা ব্যথা বাড়ার চেয়ে কমবে না, আপনি যে কথা বলছেন আপনার ব্যথা বাড়বে আরো, এই সময়টা রেস্ট প্রয়োজন, আপনি রেস্টে থাকুন, দেখবেন যে ব্যথা কমে যাচ্ছে।
একজনের কারণে 10 জন আরো চিন্তিত, 10 জনের মাথা ব্যথা শুরু হয়ে যাবে।
আপনি যে বলে বেড়াচ্ছেন অধৈর্য হচ্ছেন, এক্ষেত্রে আপনার স্বভাব থেকে আপনি মেহরুম হচ্ছেন। সেজন্য কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে অসংখ্য যে অসুস্থ আবিদ রিসালা রয়েছে, আমি জানি না ধৈর্য ধারণ কাকে বলে, রয়েছে মাথা ব্যথা, উনি 400 রাকাত নফল নামাজ পড়ছেন,
আল্লাহ
বুঝলি, এটা তো আম্বিয়া কেরামদের রোগ, আমাকে আল্লাহ পাক দান করেছেন, উনি মানে সুক্রিয়া তার 400 রাকাত নামাজ, চিন্তা করতে পারেন বুজুগানি কেরাম কেমন ইবাদত করেন, কাছেন আমাদের মধ্যে এই ধৈর্য ধারণ নাই। তো ফ্যামিলিগতভাবে আমাদের ধৈর্য ধারণ করা উচিত, আপনার অন্যান্য কর্মক্ষেত্রেও অনেকে কর্মক্ষেত্রে অধৈর্য হয়ে যায়, মুহূর্তের মধ্যে রিজেন দিয়ে দেয়, মুহূর্তের মধ্যে আপনার মাইন্ডসেট আপ হয়ে যায় আমি চাকরি করব না, তবে চাকরি যদি এখন না করেন আপনি এখান থেকে ছুটে গেলে তো এরপরে অনেকে ভালো অবস্থানে চলে যায় কিন্তু ম্যাক্সিমামই দেখা যায় ভালো অবস্থানে যেতে পারে। তো এই মুহূর্তে মুহূর্তে সিদ্ধান্ত অধৈর্য হয়ে অর্থাৎ শ্রবণ না করে ধৈর্য না ধরে অধৈর্য হয়ে যখন আপনি কোনো সিদ্ধান্ত নেবেন ওই সিদ্ধান্তটা টপ সিদ্ধান্ত হবে না, ওই সিদ্ধান্তের মধ্যে ভুল সিদ্ধান্ত হতে পারে, সেজন্য আস্তে ধীরে সময় সুযোগ আছে, সময়কে ই করে আপনার ইগোকে নিজের ইগোকে একটু দমন করতে, যখন ইগো দমন হবে তখন দেখবেন যে অটোমেটিক্যালি ধৈর্য চলে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যে আয়াতে কারীম আস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, আল্লাহ পাক আমাদেরকে ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করার তৌফিক দান করুন। আমিন বিজাহি খাতামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ এ পর্যন্তই, ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে আবারও দেখা হবে রহমতুল্লাহ প্রভাব নিয়ে। সাথেই থাকুন বাংলাদেশের বাংলার অন্যান্য অনুষ্ঠানগুলো দেখতে থাকুন, আসুন আমরা দাঁড়িয়ে সালাতু সালাম সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম। ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ مصطفى جانِ رحمت پھیلا ہو سلام شمعِ بزمِ ہدایت پھیلا ہو سلام غوثِ اعظم امام متقا منو کا جلوائے شان قدرت پیلا ہو سلام مصطفیٰ جان رحمت پیلا ہو سلام ڈال دی قلب میں عظمت مصطفیٰ سیدی اعلی حضرات پیلا
کو سلام فرض سے جن کے لاکھوں نمازی بن فرض سے جن کے لاکھوں ایمان میں سجے اس امیر اہل سنت پیلا ہو سلام مصطفیٰ جان رحمت پیلا ہو سلام
اللهم إني أسألك المعافاة في الدين والدنيا والآخرة اللهم رب ارحمهما كما رب يعني صغيرة
آمين
وصلى الله تعالى على خير خلقه ونور عرشه سيدنا محمد بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم
تهجد آر فجر ربا شاته جار رحمت پرنو پربات ہوئتار